আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়া আল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে মিনার্স অনুষ্ঠানের পক্ষ থেকে আবার একবার স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ইসলামিক শিষ্টাচার আমাদের এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ একটি চমৎকার বিষয়ে আমাদের আলোচনা হয়ে থাকে। মেহমানদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার আলোকে আলোচনা হয়ে থাকে। আজকে ইনশাআল্লাহুল করিম আমরা ইনশাআল্লাহুল করিম যে প্রোগ্রামে আলোচনার বিষয় আমরা নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর যে বিষয়ের থেকে এক মুসলমানকে বাঁচা অত্যন্ত জরুরি, তাকে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। এর পূর্বে আসুন দর্শক শ্রোতা, আমরা আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকার সম্পর্কে জানব। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন ওই বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড়ই অনুগ্রহ দয়া বান্দার প্রতি, দুরুদের মাধ্যমে বান্দার গুনাহকে মোচন করা হয়। আল্লাহ আমাদেরকে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। আজকের দর্শক শ্রোতা, যে বিষয়ে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শ্রবণ করব, আর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অন্যের দোষ গোপন রাখা। যদিও ইসলামী শরীয়তে কিছু মানুষের দোষ প্রকাশ করার হুকুম আছে, তাও মাত্র কিছু ক্ষেত্রে, তা কি তাও ইনশাআল্লাহ আমরা আলোচনাতে শুনব। কিন্তু সবচেয়ে বেশি এক মুসলমান তার অপর মুসলমানের ত্রুটি বিচ্ছুরিত দেখার পরে তার দায়িত্ব কি এবং তার কর্তব্য কি, ইসলাম কি বলে, এ সম্পর্কে ইনশাআল্লাহ করিম আমরা আলোচনা শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াবের নিয়তে, ইলমে দ্বীন শিখার নিয়তে আমাদেরকে আজকে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুন। প্রোগ্রামের শুরুতে ইনশাআল্লাহুল করিম আমরা একটি কালাম শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ মেহমান যারা আজকের প্রোগ্রামে আমাদের আলোচনা করবেন, আমাদের কামরুল ইসলাম ভাই এবং আমাদের হাসান ভাই প্রোগ্রামে রয়েছেন, আমরা তাদের থেকে আজকে ইনশাআল্লাহ কিছু জ্ঞান গর্ব কোরআন সুন্নার আলোকে আলোচনা ইনশাআল্লাহ শ্রবণ করব। হামদে বারি তাআলা শুনিয়ে দিন।
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ 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 আল্লাহ
দেখতে চাই হৃদয় তোমায় শুভ করে জিকির সবে আল্লাহ আল্লাহ দেখতে চাই হৃদয় তোমায় শুভ করে জিকির সবে আল্লাহ আল্লাহ ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু
আল্লাহ 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 আল্লাহ
বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জল্লা জালালুহু
আল্লাহ 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 আল্লাহ
সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানুহু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানুহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জল্লা জালালুহু
আল্লাহ 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 আল্লাহ
অক্ষিকুল করি তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানুহু কেউ বলে খোদা কেউ সুবহানুহু আর সবাই বলে আর সবাই বলে লা শরীকা লাহু
আল্লাহ 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 আল্লাহ
আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে হামদে বারি তালা হামদ হচ্ছে প্রশংসা হামদে বারি তালা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা নাত রসুল নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করা প্রশংসা করতে পারা শ্রবণ করা শোনা অনেক বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আমরা যে রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকারের নিয়ামত যেদিকে তাকাই যে কোনো নিয়ামত সকল প্রকারের নিয়ামত এক একটি নিয়ামতের যদি আমরা পর্যালোচনা করি, তাহলে সে নিয়ামতকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিনের যদি আপনার হাজারো নয় লাখ নয় কোটি শুকরিয়া আদায় করলো, প্রশংসা করলো, কিন্তু সে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করেছেন, তাই সেই রাব্বুল আলামিনের প্রশংসা আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রশংসা করব। যখন যেখানে রবের প্রশংসা হয়, সৃষ্টিকর্তার প্রশংসা হয়, তো সেখানে বসব, শুনব, আমাদের অন্তরের গুনাহের যে মরিচা তা কী হবে, পরিষ্কার হবে। হাদিসে পাকের মধ্যে আসছে যে এমন কিছু কাজ যার মাধ্যমে মানুষের অন্তর পরিষ্কার হয়, যেমন কোরআনুল করিমের তেলাওয়াত করা, মৃত্যুকে স্মরণ করা, এবং অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করা, রবের জিকির অর্থাৎ রবের প্রশংসা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ের উপর আমল করা যদিও বা কঠিন, কেন শয়তান কখনো এ চায় না যে আল্লাহ পাকের বান্দা গুনাহ থেকে বেঁচে যায়। যে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবচেয়ে যে বড় বাধা সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। কিন্তু আমরা কিতাব পর্যালোচনা করে দেখতে পাই আউলিয়ে কামিলিন সলফে সালেহীন যারা বুজুর্গানে দিন, তারা বাঁচার চেষ্টাও করতেন এবং আল্লাহ পাকের দয়া দ্বারা বেঁচেও যেতেন। ইমামদের ইমাম যাকে ইমামে আজম বলা হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার অনুসারী বর্তমান পৃথিবীতে কোটি কোটি বর্তমানে এখনও বিদ্যমান, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আজকের বিষয়ের সাথে রিলেটেড চমৎকার একটি ঘটনা। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কুফার জামে মসজিদের অযুখানায় উপস্থিত ছিলেন। এক যুবক অযু করছে, অযু সমাপ্তি হওয়ার পরে যুবককে বলে, হে যুবক, তুমি মা বাবার নাফরমানির গুনাহ থেকে তওবা করো। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো মহান ব্যক্তি, আল্লাহ পাক যার জবানের মধ্যে তাসির কেমন, বলে, হুজুর আমি তওবা করলাম। আরেক যুবক আসলেন, অযু করলেন, বললেন, হে যুবক, তুমি মদ পান করার গুনাহ থেকে তুমি তওবা করো। সেও একভাবে বলল যে হুজুর আমি তওবা করলাম। সেম আরও একজন যুবক উপস্থিত হয়ে যখন অযু করল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে তুমি ব্যভিচারের গুনাহ থেকে তওবা করো। সেও অনুরূপভাবে তওবা করল। অতঃপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি একটু স্থির হয়ে ভাবতে লাগলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যে কাশফের যে ক্ষমতা আমাকে দিয়েছেন, যেমন দর্শক শ্রোতা আমরা জানি হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আল্লাহ পাকের ওলি যারা, তারা আল্লাহ পাকের নূর দিয়ে দেখেন, যেটাকে আরবি তবে ফেরাসত বলা হয়। এই যে কাশ এর যে ক্ষমতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাঝে ছিল, যে হাদিসে পাকের মধ্যে রয়েছে যখন মানুষ অজু করে তো অজুর সাথে যেমন হাত দ্রুত করে তো হাতের গুণা জড়ে যায়, মুখ দ্রুত করে তো তার মুখের গুণা জড়ে যায়, এভাবে যে অঙ্গ প্রত্যঙ্গ সে দ্রুত করে তার ওই পানির সাথে সাথে তার গুণা ঝরে যায়, সেটি একমাত্র দেখার ক্ষমতা তাদেরই রয়েছে আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়ে থাকেন। তাদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি সামিল ছিলেন, কিন্তু এই বিষয়টা ওনার কাছে অপছন্দ ছিল, মানে তিনি মেনে নিতে পারছেন না সেটা কিভাবে যে এক মুসলমানের গুণা আমার কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। কেন যে কোথাও কারো কোনো স্থানে যদি গুণা সংঘটিত হয় এবং তার ওই গুনাহের সাক্ষী কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষী দেবেন। দেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন যে মাওলা, যে মানুষের যে গুনাহ সংঘটিত হয় আর যেটা দেখার আমার ক্ষমতা রয়েছে, আল্লাহ তুমি তা বিলুপ্ত করে দাও যাতে আমি তা দেখতে না পাই, আমি দেখতে চাই না। দেখেন ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক, কিন্তু তিনি বলেন যে আমি তা দেখতে আমি চাই না। অতবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি দোয়া কবুল করলেন। কবুল করার পর থেকে ওনার সেই জিনিসটা বিলুপ্ত হয়ে গেল। দেখুন, যাকে আল্লাহ পাক দেখার ক্ষমতা প্রদান করেছেন আর তিনি বলেন যে মাওলা আমি দেখতে চাই না। আর আমাদের অবস্থা কেমন? আমরা তো তালাশ করার চেষ্টা করি। আজকে দর্শক শ্রোতা, আমাদের আলোচ্য বিষয় যারা তালাশ করে মানুষের দোষ ত্রুটি কি, যারা খুঁজে বের করার চেষ্টা করে আল্লাহ পাক তাদের প্রতি কেমন নারাজ হয়, এর ক্ষতি কি, হ্যাঁ, পাশাপাশি ওই বিষয়েও আমরা আলোচনাতে সামিল রাখব। যারা আল্লাহকে ভয় করে আখেরাতকে স্মরণ করে মানুষের দোষকে গোপন রাখে তাদের ফজিলত, আল্লাহর পক্ষ থেকে তারা কি নিয়ামত পাবে তাও আজকে ইনশাআল্লাহ করিম আমরা আলোচনাতে শ্রবণ করব। দেরি না করে আমরা হাসান ভাইয়ের কাছে যাব আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ে কিছু আলোচনা শ্রবণ করব। জি,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যেই শুনেছি যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অপরের দোষ অন্বেষণ না করা, অন্যের দোষ না খুঁজে। এটিকে যেমন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে নিষেধ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে নিষেধ করেছেন যাতে আমরা অন্যের পিছনে অন্যের দোষ অন্বেষণ না করি, অন্যের পিছনে না লাগি। এটা এমন একটি অভ্যাস, এই অভ্যাস যদি কারো মধ্যে চলে আসে তো তিনি একটি বড় নেয়ামত থেকে বঞ্চিত হন, সেটা হলো নিজের সংশোধন করতে পারে না।
জি,
সে যখন একজন মানুষের মধ্যে যখন এই অভ্যাস চলে আসে যে সে অন্যের দোষ অন্বেষণ করে, তখন সে নিজের দোষ ত্রুটি তার চোখে পড়ে না। যেমন এই ব্যাপারে হযরত বিবি রাবিয়া আবিদা রহমতুল্লাহি তাআলা আলাইহা, উনি অত্যন্ত একজন আবিদ মহিলা ছিলেন, আল্লাহর ওলিয়া ছিলেন, তিনি বলেন, বান্দা যখন আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ গ্রহণ করে নেয়, আল্লাহ পাক তাকে স্বয়ং তার দোষ সম্পর্কে অবহিত করে। অর্থাৎ যাকে আল্লাহ পছন্দ করেন, যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে তার নিজের দোষগুলো দেখার, বুঝার আল্লাহ তৌফিক দান করেন। ব্যাস, এই কারণে সে অন্যের দোষটুটির মাঝে ব্যস্ত হয় না। অর্থাৎ আল্লাহ তাকে ভালোবেসেছেন, মহাব্বত করেন, তাকে তার দোষগুলোকে আল্লাহ দেখিয়ে দেন, সে নিজের দোষগুলো সংশোধন করতে ব্যস্ত হয়ে যায়, তো সে অন্যের দোষ আর তালাশ করে না এবং বরং নিজের দোষটুটি সংশোধনের প্রতি মনোনিবেশ করে থাকে। এ ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, যারা মুখে ইসলাম গ্রহণ করেছ, মুখে ইসলাম গ্রহণ করেছ, ইমান তাদের অন্তরে প্রবেশ করেনি, অর্থাৎ কণ্ঠনালীর নিচে নামেনি, মুসলমানদের গীবত করো না এবং তাদের গোপন বিষয় অন্বেষণ করো না। কেননা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের গোপন বিষয় অন্বেষণ করবে, আল্লাহ পাক তার গোপন বিষয় প্রকাশ করে দিবেন, আর আল্লাহ পাক যার গোপন বিষয় প্রকাশ করে দিবেন তাকে অপমানিত করে দিবেন যদিও সে তার ঘরের ভিতর থাকে।
আল্লাহ,
অর্থাৎ আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন তো তাকে এই গুণ দান করেন যে নিজের দোষ সে
দেখতে পায়,
সে এগুলো সংশোধনে ব্যস্ত হয়। আর আল্লাহ যাকে অপছন্দ করেন, যার এই বদনসিব বা এই বদ অভ্যাস চলে আসবে যে অন্যের দোষ তালাশ করা, তখন সে এই গুণ থেকে সে বঞ্চিত হয়, নিজের দোষগুলো সে আর সংশোধন করার সুযোগ পায় না, সে অলরেডি নিজে একটি রোগে আক্রান্ত, অন্যের দোষ তালাশ করা, এতে করে সে আল্লাহর রহমত বরকত থেকে সে বঞ্চিত হয়ে যায়। এবং আরও বড় ভয়ঙ্কর বিষয় হলো, আরও দুঃখের বিষয় হলো, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোষ সাত্তারিয়াতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, আল্লাহ তাআলা দোষ গোপন করে রেখেছেন, যার অপরাধ করছে তিনি তার অপরাধকে ঢেকে রেখেছেন, সেখানে আমি এটাকে অনধিকার চর্চা বলে,
মানে আল্লাহ রাব্বুল আলামিন,
জি,
মানে রব হয়েও বান্দার ত্রুটিগুলোকে কি রেখেছেন,
গোপন রেখেছেন, তাকে সুযোগ দিচ্ছেন, সেখানে আমি গিয়ে আল্লাহ তাআলা সাত্তারিয়াতের বিষয়ে আমি গিয়ে সেখানে হস্তক্ষেপ করছি।
এখানে একটি বিষয় যে আমাদের জন্য, সেটি হচ্ছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভ আগমন করেন, এই আগমনের অসংখ্য নিয়ামতের মাঝে একটি নিয়ামত হচ্ছে এটি, যখন পূর্বের যদি কেউ না আল্লাহ পাকের নাফরমানি করতো, অর্থাৎ রাতে বদ্ধ ঘরে, তখন তার ঘরের দরজার মধ্যে কি সে কি নাফরমানি করেছে সেটা ফেরেশতাদের মাধ্যমে লেখা হতো। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বান্দার বিষয়টি এখান থেকে আসলো যে রবের কত বড় দয়া আমি অথবা আপনি আমরা আমাদের যে ত্রুটি বিচ্ছরিতে অসংখ্য অগণিত আপনার প্রকাশ্যে অথবা গোপনে যাই হয়েছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যদি আমরা ভাবতে থাকি হাজারো নয় হাজারো লাখো অপরাধ আল্লাহ পাকের পক্ষ থেকে গোপন, এমনই কত অপরাধ আমাদের দ্বারা সংঘটিত হয়েছে যেটা কখনো আমার পরিবর্তনে আমার সমাজও হয়তো সেটা মেনে নেবে না। এই একটা স্বভাব যদি আজকের প্রোগ্রাম থেকে যদি আমরা জানতে পারি, আমরা শিখতে পারি যে আল্লাহ পাকের পক্ষ থেকে সুযোগ বান্দার জন্য, কিন্তু বান্দা হয়ে সে আরেক বান্দাকে কেন সুযোগ দেবে না। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতান কাদেরী দামাত বারাকাতুল আলিয়া তিনি বলেন, মানুষ সচরাচর বলতে থাকে অমুক খারাপ, তার দিকে দুইটা আঙ্গুল ইশারা করা হয়, তখন তিনটি আঙ্গুল কিন্তু তার দিকে তাকিয়ে থাকে এভাবে, অর্থাৎ তার আঙ্গুল ইশারা করছে যে যে তুমি এর চেয়ে বেশি খারাপ। যখন কোনো মানুষ এই বিষয়ে সে সিদ্ধান্তে আসতে পারবে যে অন্যের চেয়েও আমি খারাপ, তাহলে আল্লাহ পাকের দয়ায় তার সংশোধনের একটা রাস্তা বের হয়ে যাবে, সেটা আমলি হোক, আখলাকি হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে। কেন পরিবারের মধ্যে একাধিক সদস্য থাকে, হাসান ভাই একজন চাই একবারে ফ্রেশ নিজেকে, কিভাবে ফ্রেশ, শুধু আমি বললে তো হবে না, সবাই খারাপ আমি ভালো, এটা পরিবারের মধ্যে হয়, সমাজের মধ্যে যত যারাই বসবাস করে এই সবার কোনো না কোনো সমস্যা, আমি ভালো, এখন আমি বললে তা হবে না, এখন যে মানুষ ভালো আমি খারাপ এটা কখন আসবে। আসলে যখন আমরা কোনো একটা বিষয় হাসান ভাই আমরা যখন মাদিন ছেলে কখনো আমরা ডিসকাস করি কোনো একটা বিষয় নিয়ে, তখনই আমাদের বুজুগানের দিনের দিকে কিন্তু আমরা যাই। আমাদের এক বুজুগ রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের বলেছিলেন, তিনি যখন কোনো বয়স্ক ব্যক্তিকে দেখতে পেতেন, বয়স বড় ওনার চেয়ে বড়, তখন বলতেন যে যে আমার চেয়ে আপনার নেকি বেশি, কেন আপনি আমার আগে পৃথিবীতে এসেছেন আর আমলও বেশি করেছেন, তাহলে খারাপ কে বোঝাচ্ছে। আমি ছোট কাউকে যখন দেখতে পেতেন বলতেন যে যে এর চেয়েও আমার গুণা বেশি, এর চেয়েও কি
আমার গুণা বেশি,
যেহেতু আমার বয়স বেশি আমি পৃথিবীতে এসেছি আগে, আমার গুণও কি বেশি, এ তো মাত্র বেশি দিন হয় না ছোট, এর গুণা বেশি হয়নি, তখন কি বললেন যে আমি খারাপ। এই এই সকল মহান ব্যক্তি যারা ছিলেন তারা তাদের আপন যুগের বড় থেকে বড় ওলিউল্লাহ ছিলেন, আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, আউলিয়া কেরামদের মধ্যে সামিল ছিলেন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আউলিয়া কামিলিন সলফে সালেহীনদের অনুসরণ অনুকরণ করেন। আমরা আজকের যে আলোচ্য বিষয় নিয়েছি, তো চেষ্টা থাকবে ইনশাআল্লাহ করিম এ ধরনের কিছু আলোচনা যাতে আমাদের আত্মশুদ্ধির মাধ্যম হয়, যাতে নিজের গুনাহকে তালাশ করার সে মন মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হয়। কামরুল ইসলাম ভাই থেকে কিছু আলোচনা শ্রবণ করবেন জি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি নেওয়া হয়েছে অপরের দোষ তালাশ করার ব্যাপারে, যেটি এই যুগের মধ্যে অত্যন্ত মানুষের ভিতরে পাওয়া যায়, আজকের যুগের মানুষ দেখা যাচ্ছে হাসতে হাসতে গুনাহ করে ফেলে। যেমন আমরা যদি দেখি বন্ধু বান্ধব একসাথে আছে, অপর বন্ধুর দোষ তার সামনে প্রকাশ করছে, বাড়িতে আছে অপর ঘরের দোষ মানুষের কাছে তালাশ করছে আর এটা নিয়ে হাসি তামাশা করছে, আরে অমুকের ঘরের মেয়ে ভালো না, অমুকের ঘরের বউ ভালো না, তার সাথে এমন করে তো গুণাটা এমনভাবে প্রসার হয়ে গিয়েছে যে তাওয়াক্কাই করছে না আমি কি করছি। আচ্ছা, এটা যে কত বড় গুণা আমরা যদি কোরআন হাদিসের মধ্যে দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা অপরের দোষ ত্রুটি গোপন করার ব্যাপারে কি বলেছেন, হাদিসে পাকের মধ্যে কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সর্বপ্রথম ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, হে ইমানদার বান্দারা তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি, অধিক ভাবনা থেকে বেঁচে থাকো, অধিক ধারণা থেকে বেঁচে থাকো, ইন্না বাদাজ-জন্নি ইসমুন, এবং কিছু ধারণা এমন হয়ে থাকে যেটি গুনাহ হয়ে যায়। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না। আচ্ছা, যদি এর পরে যদি আমরা দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কেমন শাস্তির কথা বলেছেন, যারা একে অপরের দোষ তালাশ করে এবং কারোর মুখের উপর খারাপ কথা বলে দেয়, তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, তার জন্য বরবাদি যে মানুষের মুখের উপর তাদেরকে খারাপ বলে। এরপর বলছেন, এবং তার পিঠ পিছে, তার পিছনে গিয়ে তার যে দোষ রয়েছে, তার গুনাহ রয়েছে, সেগুলো প্রকাশ করে আল্লাহ বলছেন তার জন্য বরবাদি। আল্লাহ পাক যদি কারোর ব্যাপারে বলে তার জন্য বরবাদি, ওই ব্যক্তি যদি ওই কাজটা করে তাহলে সে কেমন বরবাদ হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের সামনে মানুষের দুষ্টুটি প্রকাশ পাবে কেন? আল্লাহ রসুল বলছেন, মুসলমান মুসলমানের আয়না স্বরূপ। এখন আয়নার সামনে গেলে তার যে ত্রুটি রয়েছে সেটা প্রকাশ পাবে। এখন এই আয়না কিন্তু অপর কোনো ব্যক্তি যখন আসবে তখন পূর্বের ব্যক্তির দোষকে প্রকাশ করবে না, বরং তারটাই তাকে দেখাবে। এখন আল্লাহ রসুল মুসলমানদেরকে মুসলমান ভাইয়ের আয়না বলেছেন। তো আয়নার কাজ কি? যে নিজের দোষকে প্রকাশ করা, অপরের দোষকে প্রকাশ করা নয়। তো এর থেকে বোঝা গেল, মুমিন ভাইয়ের দোষ আমার কাছে প্রকাশ পাবে, কিন্তু আমার উচিত তাকে সংশোধন করা, তারটা অপরকে বলা নয়। আচ্ছা, যারা এটা বলে না, লুকাই রাখে, তার জন্য হাদিস পাক কি আসছে? আল্লাহর রাসূল বলেন, মান সাতারাল মুসলিমিনা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যদি কোনো মুসলমানের দোষ অপর মুসলমান যদি লুকিয়ে রাখে, ঢেকে রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার যে দোষ অন্যায় রয়েছে সেগুলো আল্লাহ ঢেকে রাখবেন। আচ্ছা, আরেকটা যদি দেখি হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার সাথীর জন্য সেটা পছন্দ না করে। অর্থাৎ আমি যেটা আমার জন্য পছন্দ করি, আমার মুমিন ভাইয়ের জন্য আমার সেটাই পছন্দ করতে হবে। এখন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যে ব্যাখ্যাকারকরা রয়েছে, তিনারা বলেন, এই হাদিসের একটা ব্যাখ্যা এদিকে আসে, কোনো মুমিন ব্যক্তি কখনো চাইবে না যে আমার দোষগুলো, আমার ভিতরে যে খারাপ অভ্যাস রয়েছে, এগুলো মানুষের নিকট প্রকাশ পাক, বা কেউ আমার গীবত করুক, কেউ আমার ব্যাপারে অন্য কারোর কাছে কোনো কথা গিয়ে লাগিয়ে দিক। সে মমি সবসময় চাবে আমারটা কারোর কাছে না বলুক, আমার কিছু প্রকাশ পেলে আমাকে সংশোধন করুক, বা আমারটা কারোর কাছে না বলুক। তো ওই ব্যক্তি যা এটা ভাবে যে আমার সাথে এটা না হোক, তো তার উচিত তারও এটা ভাবা যে অন্য কারোরটা আমি কারোর কাছে না বলি।
আমি যেভাবে অপছন্দ করি যে আমার কোনো কিছুই যাতে করে অন্যর কাছে কেউ প্রকাশ না করে, আচ্ছা স্বাভাবিক।
জি, আচ্ছা, এরপরে যদি দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে মুবারকের মধ্যে এভাবে ইরশাদ করেন, আল হাম্মা জুনা ওয়াল লাম্মা জুনা আল মাশাউনা বিন নামিমাতি আল বাগুন আল বারা আল আনাতা ইয়াহশুরুহুমুল্লাহু ফি ওয়ুজুহিল কলব, যে মানুষের মুখের উপর বলে দেওয়া তুমি কাজটা করেছো, মানে সবার সামনে কোনো কথা কাটাকাটি হচ্ছে তার দোষ বের করা, এখন মনে নেই তুমি এটা করেছিলে, ওই দিন তুমি এই কাজ করেছিলে, এই কথাগুলো বলে দেওয়া, এবং বলা হচ্ছে কারোর পিঠ পিছে তার দোষগুলো প্রকাশ করে দেওয়া। যদি এই কাজগুলো করে এবং কেউ যদি কারোর বিরুদ্ধে চুগুলখড়ি করে, তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়, আল্লাহ তাআলা রসুল বলেন, ইয়াহশুরুহুমুল্লাহু ফি ওয়ুজুহিল কলব, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার চেহারাকে মানুষের চেহারা রাখবেন না, কুকুরের চেহারায় পরিবর্তন করে দিবেন, যারা মানুষের পিঠ পিছে তার দোষকে প্রকাশ করে দেয়। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মুবারকের মধ্যে এমন রয়েছে, যেটি ঈসা আলাইহিস সাল্লামের জামানার কথা। ঈসা আলাইহিস সাল্লাম তার হাওয়ারিদেরকে বলছে যে হাওয়ারিরা, তোমরা বলো, যদি কোনো ব্যক্তি কোনো জায়গার মধ্যে বিশ্রাম করে আর কোনো একটি বাতাস এসে তার যে সতর রয়েছে সেটি যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তোমরা কী করবে? তো সবাই বলল, আমরা অবশ্যই তার সতরকে ঢেকে রাখবো যাতে তার সতরটা না দেখা যায়। তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে যদি ঢেকে না রাখো তাহলে কী হবে, তাহলে এটা তো অনেক বড় একটি খারাপ কাজ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলছেন তো সেইমভাবে যেমনিভাবে মুসলমানের যখন একটা সতর প্রকাশ পেয়ে যায় সেটাকে দেখে রাখা যেমন জরুরি, তেমনিভাবে মুসলমানের যখন কোনো দোষ হয়ে যাবে সেটা দেখে রাখা তার চেয়ে বেশি প্রয়োজন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সত্তারিয়ার যেটা আছে যে আল্লাহ তাআলা মানুষের গুনাহকে প্রকাশ করেন না, সেই গুনাহকে ডেকে রাখেন। যখন কোনো মুমিন বান্দা সেই গুনাহকেও তার ডেকে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য সুসংবাদ দান করে থাকেন। যেমন হাদিসে পাকের মধ্যে এইভাবে ইরশাদ করছেন যে তার জন্য সুসংবাদ যে মানুষের দুষ্টুটি প্রকাশ পাওয়ার পর সে গোপন রাখে, কারোর কাছে বলে না।
আমাদের তো অবস্থা দর্শক শ্রোতা এমন হয় যে এই যে আলোচনা আজকে আলহামদুলিল্লাহ আমাদের মিনার্স এর প্রোগ্রামের মাধ্যমে যে বিষয়গুলো আজকে উপস্থাপন করা হচ্ছে যে এক মুসলমান তার অপর মুসলমানের খারাপি হোক ত্রুটি বিচ্ছুরিতে যে এর ব্যাপারে তার যে নৈতিক যে দায়িত্ব ইসলামিক দায়িত্ব এতে বড় আফসোস। যদি পক্ষান্তরে যদি আমরা বিষয়টি এভাবে যদি আমরা দেখি যখন তার দ্বারা এমন কোনো কাজ সংঘটিত হলো ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে স্থির ভাব আসে না, ঘুম আসে না যতক্ষণ না আমি কাউকে না বলি যে কাকে বলা যায়, কার কাছে বলা যায়। মায়েদ আল্লাহ আল্লাহ পাকের পানা এখনকার বর্তমান যে পরিবেশ সেটাকে আপনার সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া, হাজারো মানুষের কাছে তার পরিবার তার আত্মীয় তার সমাজের মানুষের কাছে তাকে কি করা, তাকে লজ্জিত করা। দেখুন একটু ভাবুন, আজ আমি কোনো মুসলমানকে লজ্জা দিচ্ছি, তাকে হেনস্ত করছি, তার মান সম্মানকে আমি হানি করার জন্য আমি চেষ্টা করছি। কালকে আমাদের ময়দান আল্লাহ পাক যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, সেখানে আমার মা আমার পরিবার আমার আপন সন্তান সকলের সামনে যখন আমার ত্রুটিগুলোকে যখন প্রকাশ করে দেওয়া হবে তখন আমার অবস্থা কী হবে একটু কল্পনা মানুষ চিন্তার মাধ্যমে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে। আপনার এই ভয়টা যদি রাখা যায় যে আজকে আমি মানুষের ভুলগুলো আমি প্রকাশ করে দিচ্ছি যার কারণে সে লজ্জিত হচ্ছে, সে অপদস্থ হচ্ছে, কিন্তু কিয়ামতের ময়দানে যে আল্লাহ পাক যদি এই কারণে আমার প্রতি নারাজ হয়ে আমার ত্রুটি তো আল্লাহ গোপন রেখেছেন, আল্লাহ পাকের দয়া এখন, কিন্তু কিয়ামতের ময়দানে যদি সেটা প্রকাশিত হয়ে যায়, আমরা যদি এই বিষয়কে খেয়াল করি এভাবে যদি আমি বলে যাই না আমি আমার পরিবারের হোক আমার আমার সমাজের হোক আমার সোসাইটির হোক অথবা আমি স্টুডেন্ট আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা মাদ্রাসা অথবা আমি মার্কেটের একজন ব্যবসায়ী তাহলে আমার সহপাঠী ব্যবসায়ী হোক অর্থাৎ যে যে স্থানে আমরা রয়েছি সেখানে যদি আমি এই মনে করে যদি আমি তার সেই বিষয়টাকে আমি গোপন রাখি তাকে লজ্জিত হওয়া থেকে বাঁচানোর যদি নিয়ত থাকে এই উসিলা আল্লাহ যাতে কে আমাদের দিন আমার দোষগুলোকে আল্লাহ যাতে গোপন রাখে বলেন। কেন হাদিসে কুদুসির মধ্যে আছে বান্দা তার রবের ব্যাপারে যেমন কি করেন ধারণা করেন আল্লাহ পাক তার জন্য তেমন কি করেন ফয়সালা করেন। তাই এই আশা তো রাখা যায়, আপনি এই আশায় শয়তান চাইবে না। দেখেন শয়তান আমাকে আপনাকে কখন বাঁচতে দিচ্ছে, শয়তান তো মানুষের পিছনে এমনভাবে মিথ্যা গীবত সগুল করি ওয়াদা খেলাফি তার কাজ হচ্ছে যে কোনো না কোনো কাজের মধ্যে কাউকে মিথ্যার মধ্যে সে চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ। এখন সে চেষ্টা করবে তাকে দিয়ে ওয়াদা খেলাফি করাবে, তা না হলে তাকে দিয়ে সুগুলখুরি করাবে, না হয় তাকে দিয়ে মানুষের দোষ তালাশ করাবে, না হয় তার পিছনে গীবত করাবে। কেন তার ডিউটি হচ্ছে একটা, আমরা হয়তো অনেকে অনেক কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, সংসার নিয়ে ব্যস্ত সন্তান নিয়ে ব্যস্ত অনেক কাজ নিয়ে অনেক ডিউটি, কিন্তু মায়াদাল আল্লাহ পাকের পানা ইবলিস সে ব্যস্ত হচ্ছে আদম সন্তানকে আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত করার জন্য তার একটাই কাজ। তাই আমাদেরকে আজকে মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় অপরের দোষ গোপন রাখার সম্পর্কে যে আলোচনা পর্যালোচনা কোরআন করিম আয়াতে মোবারকা হাদিসে মোবারকা এই যে পর্যালোচনা, এটা ইলমে দিন শিখার একটা অনেক বড় একটা মাধ্যম। ইলমে দিন শিখা আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক দিয়ে একটা কালাম আমরা শুনবো হামদে বাড়ি তাহলে আমরা শুনেছি, যদি সম্ভব হয় একটি নাত রসুল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ইনশাল্লাহ আমরা শুনবো, তারপরে ইনশাল্লাহ আলোচক যারা রয়েছেন আমরা ওনাদের থেকে আরও কিছু আজকের আলোচ্য বিষয়ে কিছু আলোচনা আরও কন্টিনিউ করবে। জি কালাম শুনিয়ে দিন।
তুমি মো রসুল
আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে বৃদ্ধির একটি মাধ্যম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কালাম শ্রবণ করা, নাত রসুল শ্রবণ করা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের প্রশংসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বেশি পরিমাণে যাতে আল্লাহ আমরা শ্রবণ করতে পারি। আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল এর মাধ্যমে যাদের নাত আমরা, যাদের থেকে কালাম আমরা শ্রবণ করি, আপনি চাচ্ছেন যে সম্মিলিতভাবে তাদের নাত আপনি শুনবেন, তাও আবার সরাসরি কীভাবে আসুন আমরা জেনে নিই। তা হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের তিন দিনের আজিমুশান সুন্নত বরাই জিতে মা, আলহামদুলিল্লাহ তিন দিনের সুন্নত বরাই জিতে মা। যে যারা মাদিনী চ্যানেলে যারা কালাম পাঠ করেন সেখানে একত্রিত হয়ে আলহামদুলিল্লাহ নবীর প্রেমিক যারা যারা ইজতেমাতে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে পুরো বাংলাদেশ থেকে আসেন, আশিক রসুলগণ দাওয়াত ইসলামের ইজতেমায় আমরাও আসবো এবছর ইনশাআল্লাহ 24, 25, 26 ডিসেম্বর বুধ বৃহস্পতি শুক্র মঙ্গলবার রাত্রেই আলহামদুলিল্লাহ বাংলাদেশের 66 জেলা থেকে কমবেশি আলহামদুলিল্লাহ আশিক রসুলদের নবীর প্রেমিকদের আসা শুরু হবে। আমি আপনাকে বলবো আপনি যেই জেলাতে রয়েছেন যেই স্থানে আপনি রয়েছেন সেখান থেকে দাওয়াতে ইসলামের সাথে একত্রিত হয়ে আপনি ইজতেমায়ে পাকে অবশ্যই আসুন ইনশাআল্লাহ। ইলমে দিন শিখার, প্রিয় নবীর সুন্নত শিখার, প্রিয় নবীর প্রশংসা নাচ শুনে অন্তরে প্রশান্তি অর্জন করার বড়ই এক সুবর্ণ সুযোগ হচ্ছে এই তিন দিনের সুন্নত বরাই জিতে মা। আল্লাহ পাক আমাদের সকলকে আসার, ইসলামী বোন যারা তারা কি করবে, তারা তাদের ঘরের যারা রয়েছে পুরুষ তাদেরকে পাঠাবে, বাচ্চার বাবাকে পাঠাবে, সন্তান যদি বড় হয় তাকে পাঠাবে ইজতেমায়ে পাকে, নামাজ পড়বে, ইবাদত করবে, নেক আমল করবে, তাহাজ্জুদ করবে। ইজতেমার যে একটা বারাকাত কিতাবের মধ্যে আসছে যেখানে 40 জন আল্লাহ পাকের নেক বান্দা থাকে, তো সেখানে একজন আল্লাহ পাকের ওলি থাকে, আল্লাহ পাকের প্রিয় বান্দা সেখানে উপস্থিত থাকে। আলহামদুলিল্লাহ ইজতেমার বারাকাত আমরা অনেকেই দেখেছি যে তার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ইজতেমা এবছর সম্ভবত 12তম কিংবা 13তম ইজতেমা হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সেখানে দোয়া হাজ্জুদের সময় যে উঠে নামাজ পড়ে জিকির করে যে দোয়াতে মানুষ সামিল হয় আল্লাহ পাকের কাছে নিজের মনের যে কষ্ট দুঃখ আপনি কাকে বলবেন, কেনই বা মানুষকে আপনি বলবেন, আল্লাহ পাকের কাছে আপনি ওই সময় উঠে আপনার হাজারো লাখো মানুষের সাথে একত্রিত হয়ে আপনি কি করেন ইনশাআল্লাহ। যেহেতু ইজতেমা খুবই নিকটে আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা ইজতেমার কালামও শুনব, যদি কালাম রেডি রাখার অনুরোধ কিছু হাসান ভাই থেকে আলোচনা শুনব, এরপর ইনশাআল্লাহ ইজতেমার কালাম রয়েছে তাও শুনব, তাহলে ইজতেমার আসার আগ্রহ ইনশাআল্লাহ আমাদের মাঝে আরও সৃষ্টি হবে। হাসান
মাকতাবুতুল মদিনার একটি কিতাব আছে হাসান, এই কিতাবের প্রথম পৃষ্ঠায় ঘটনাটি এসেছে যে আল্লাহ তাআলা এক বান্দাকে রাজদরবারে আল্লাহ তাআলা তাকে প্রশংসিত করেছেন, কারণ সে সবসময় একটি কথা বলতো, সেটা হলো যে যে উপকার করেছে উপকারকারীর উপকারের প্রতিদান দাও এবং মন্দ লোকের সাথে খারাপ আচরণ করো না, কারণ যার মধ্যে মন্দ স্বভাব থাকে তো তার অপদস্থতার জন্য তার ক্ষতির জন্য তার এই মন্দ অভ্যাসটি যথেষ্ট। তো এই ব্যক্তির ওই এ কথাগুলো বাদশাহ খুব ভালো লাগতো, যার কারণে বাদশার কাছে তার একটি বিশেষ মর্যাদা ছিল। একজন সেই রাজদরবারে একজন লোক সিনিয়র লোক সে তার দোষ তালাশ করতে লাগলো যে বাদশার কাছে তাকে তার নামে কোনো বিচার দিয়ে কোনো নালিশ দিয়ে তার সম্মানকে কমানো, সে তার দোষ তালাশ করে দোষ না পেয়ে একটি অপবাদ দিয়ে দিল যে বাদশাকে বলল যে এই লোকটিকে যে আপনি এত মহাব্বত করেন ভালোবাসেন সে তো মানুষকে বলে বেড়ায় যে আপনি নাকি দুর্গন্ধওয়ালা বাদশা, না আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তো বলল এমনই বলে সে, জি সে এমনটাই বলে, বললো আপনি তাকে কালকে ডেকে দেখিয়েন আপনার পাশে, দেখবেন সে আপনার ওর মুখ ঢেকে রাখছে। সে চালাকি করে দিন সকালবেলা তাকে রসুনের তরকারি খাওয়াইছে, সকালবেলা তরকারি রান্না করে রসুনের বেশি করে তরকারি খাওয়া মানে খাইয়ে দিছে জানে, যাতে সে বাদশার কাছে গেলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তো তিনি সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তিনি পরদিন সকালে যখন রাজদরবারে গেলেন বাদশা তাকে ডাকলেন, ডাকার পর দেখলো ঠিকই সেই লোকটি মুখকে ঢেকে রাখছে, নাক এবং মুখকে হাত দিয়ে ঢেকে রেখেছেন, যাতে বাচ্চা, তার নিয়ত ছিল এটা যেন বাচ্চার কাছে আমার মুখের দুর্গন্ধ না যায়। কিন্তু বাচ্চা, যেহেতু বাচ্চাকে আগেই সে তার একটি ভুল দোষ বাচ্চাকে বলেছে, তখন বাচ্চা তাকে শাস্তিস্বরূপ বললেন, একটি চিঠি লিখলেন, একটি চিঠি পাঠালেন অন্য বাচ্চার যে কর্মচারী রয়েছে যারা আসলে মানুষকে শাস্তির কাজ করে থাকেন, তার কাছে চিঠি লিখে পাঠিয়েছেন যে এই লোকটি চিঠি নিয়ে যাওয়ার সাথে সাথে তাকে আপনি হত্যা করবেন, তার গর্দান তার মাথা থেকে ফেলে দিবেন। আচ্ছা, তো বাচ্চার এই অভ্যাস ছিল, তিনি যখন কাউকে কোনো পুরস্কার দিতেন, পুরস্কৃত করতেন, নিজের হাতে লিখতেন, এছাড়া তিনি নিজের হাতে কোনো চিঠি লিখতেন না। তো ওই লোকটি সরল সোজা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তিনি সকালবেলা চিঠি নিয়ে যাচ্ছেন, এটা তো তিনি শাস্তি লিখা ছিল তিনি জানতেন না,
জানতেন না।
যিনি চালাক মানুষের দোষ অন্বেষণ করে, ওই লোক সকালবেলা যখন দেখতেছেন বাচ্চার হাতের চিঠি তিনি নিয়ে যাচ্ছেন, তিনি যেহেতু সিনিয়র মানুষ, তিনি আগে থেকে জানেন যে বাচ্চা তো পুরস্কার ছাড়া নিজের হাতে কোনো চিঠি লিখেন না, তখন তিনি তার সাথে চালাকি করে তার থেকে চিঠিটা নিয়ে নিল, বললো তুমি, তোমাকে নেওয়ার প্রয়োজন নেই, আমি দিয়ে আসতেছি। তিনি সেই চিঠিটি নিয়ে নিলেন, নিয়ে যখন গন্তব্যস্থলে পৌঁছালেন, ওই যাকে শাস্তির দায়িত্ব দিয়েছেন তিনাকে চিঠি দেওয়ার সাথে সাথে বললেন, চিঠিতে তো লেখা আছে আপনার মাথাকে ফেলে দেয়ার, বললেন না তাহলে এই মানুষ তো আমি না, এই মানুষ আমি না, বরং এটা উমুক, বললেন এখানে তো বাচ্চার আদেশ, এখানে কোনো আপনার এদিক সেদিকের কথা চলবে না, বাদশার হুকুম অনুযায়ী তার মাথা ফেলে দিল। সকালবেলা যখন আবার পুনরায় রাজ দরবার চালু হলো, ওই লোকটাকে দেখে বাদশা আশ্চর্য হলেন যে গতকাল তো তার শাস্তি মৃত্যুদণ্ড হয়ে গেল, সে আবার কোত্থেকে আসলো। তখন বাদশাকে পুরো ঘটনাটি বললেন যে ইনি আমার থেকে চিঠিটা নিয়ে নিছেন, তো তুমি মুখ কেন ঢেকে রেখেছিলে, আমি এই এই ঘটনা ঘটেছে, সে আমাকে কাঁচা রসুনের তরকারি খাই দিয়েছে। তো সর্বশেষ সমাধান, তখন বাদশা বললেন তুমি সবসময় রাজদরবার এটাই বলবা, এটা আরও বেশি বলবা, যে মন্দ লোকের শাস্তির জন্য তার মন্দ গুণই যথেষ্ট, তার শাস্তির জন্য কিছু প্রয়োজন নেই। এই যে অন্যের দোষ অন্বেষণ করতে গিয়ে, অন্যকে ডিগ্রেড করতে গিয়ে, অন্যের সম্মান হানি করতে গিয়ে নিজের জীবনটাই চলে গেল,
যেটাকে বলা হয় নিজের পায়ের
কুড়াল মারা, নিজে পায়ে নিজে কুড়াল,
নিজে কুড়াল মারা।
তো এই জন্য এই ধরনের মন্দ অভ্যাস আমাদেরকেও, এটা দিয়ে একটি ঘটনা, এভাবে করে আমরা অন্যের জন্য যদি আমরা ফাঁদ পাতি, ওই ফাঁদে নিজেই পড়ে যাব, অন্যের দোষ অন্বেষণ করতে যাব, তো আমরা শুনলাম যে আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন।
আমি যদি বুজার এই ঘটনা থেকে বুজার মতো শিক্ষা অর্জন করার অনেক কিছু কিতাবের মধ্যে আছে, আকল মান কে লিয়ে
ইশারা কাফি,
বুদ্ধিমান যারা তারা ইশারায় বুঝতে পারে। কিছু কল নেব, কল চালিয়ে দিই।
মাদানী ইন্টারনেট দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, এত ঢুক সময় পেয়ে দেখি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেক অনেক কত নম্বর বাদ জীব বাসায় প্রকাশ করার মতন আপনাদের মাধ্যমে অনেক দোয়া করে থাকি।
মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল।
চট্টগ্রাম থেকে আমার নাম মোহাম্মদ সোহেল। আপনাদের অনুষ্ঠানের আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।
মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট।
আমি এখন মাদানিশনের অনুষ্ঠান দেখছি, আমার খুব অনুরোধ, অনেক কিছু শিখতে পারে, জানতে আমার জন্য দোয়া করবেন।
মারহাবা। জি, নেক্সট।
রংপুর, আমার নাম মোহাম্মদ বেরুমিয়া, আমরা মাদারিসালাম দেখতেছি তো অনুষ্ঠান।
এমনও কিছু কল আমরা দর্শক শ্রোতা থেকে আমরা আশা করব, যেহেতু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম হয়ে থাকে, সকাল তিন দিন শুক্র শনি রবিবার রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান হয়ে থাকে, এবং অন্যান্য দিন যে প্রোগ্রামগুলো, ইদিতেময় আমরা কে কীভাবে এবার আসবো সেটাও ইনশাআল্লাহ কলের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। এর একটা ফায়দা হচ্ছে এটাই যে ইজতেমা যদি হয়তো আমি নিয়ত পেশ করলাম যে অমুক ডিস্ট্রিক্ট থেকে, অমুক স্থান থেকে আমি আমার সন্তানকে নিয়ে অথবা আমার বন্ধুকে নিয়ে আমি ইজতেমায় অংশগ্রহণ করছি, এখন আপনার যে কল হয়তো অনেক মানুষকে ইজতেমায় আসতে উদ্বুদ্ধ করবে, সে যদি আপনার কল আপনার কথার উপর খুশি হয়ে যদি সে ইজতেমাতে আসে, আপনি ইনশাআল্লাহুল করিম সওয়াবের কী হবে, হকদার হবেন। তাই আমরা অবশ্যই নিজে আসবো, অপরকে আমরা নিয়ে আসবো, আর ইজতেমার স্মরণকে তাজা করব কালাম শুনে, কি বলেন? ইনশাআল্লাহ যে কালাম শুনিয়ে দিই।
ইজতেমা ইজতেমা তিন দিনের ইজতেমা ইজতেমা আবার হবে ঢাকায়, শুনবো সে থাই কুরআন, শুনবো সে থাই বয়ান, শুনবো সে থাই কুরআন, শুনবো সে থাই বয়ান, শুনবো সে থাই কুরআন, শুনবো সে থাই বয়ান। চলো সবাই ঢাকায় তিন দিনের ইজতেমায়, তিন দিনের ইজতেমায় চলো যাই চলো যাই, তিন দিনের ইজতেমায় চলো যাই চলো যাই, তিন দিনের ইজতেমায় লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা। গাইবো নবীর গুণগান, শুনবো নবীর শান মান, গাইবো নবীর গুণগান, শুনবো নবীর শান মান, পড়বো দুরুদ সালাম তিন দিনের ইজতেমায়, তিন দিনের ইজতেমায় চলো যাই চলো যাই, তিন দিনের ইজতেমায় চলো যাই চলো যাই, তিন দিনের ইজতেমায় লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা। খোদার ভয়ে কান্না করতে নবীর প্রেমে সিক্ত হতে, খোদার ভয়ে কান্না করতে নবীর প্রেমে সিক্ত হতে, এই সোনা এসো ভাই তিন দিনের ইজতেমায়, চলো যাই চলো যাই, তিন দিনের ইজতেমায় চলো যাই চলো যাই, তিন দিনের ইজতেমায় লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা। মনের দুঃখ দূর হবে, বাসনা পূরণ হবে, মনের দুঃখ দূর হবে, বাসনা পূরণ হবে, করবো দোয়া সবাই তিন দিনের ইজতেমায়, তিন দিনের ইজতেমায় চলো যাই চলো যাই, তিন দিনের ইজতেমায় চলো যাই চলো যাই, তিন দিনের ইজতেমায় লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা।
আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাকের দয়াই ইজতেমার কালামের সাথে সাথে কিছু প্রোটিস আপনার এবছর লেটেস্ট, এমন না যেটা যেটা ইসলামী ভাইদের বর্ষার যে ভিডিও তা তো হয়তো পূর্বের, কিন্তু বর্তমান যে কাজ ইজতেমার মাঠে চলমান, অনেকদিন সময়ের প্রয়োজন যেহেতু এক বিশাল ইজতেমা হয়, কয়েক সপ্তাহ আগে থেকে মাঠের কাজ করতে হয়, অসংখ্য আপনার লেবার সেখানে আসে, যারা কাজ করে তাকে দিন রাত কাজ আলহামদুলিল্লাহ চলমান থাকেন। অবশ্যই দর্শক শ্রোতা আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ আশিক রসুলদের নবী প্রেমিকদের এই ইজতেমাতে আমরা ইনশাল্লাহ শানদারভাবে আমরা উপস্থিত হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আলোচনা হচ্ছে অপরের দোষ গোপন করা, কামরুল ইসলাম ভাই থেকে কিছু আলোচনা শ্রবণ করব।
জি, গোপন করি কি লাভ হবে? হাদিসে পাকের মুদাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারামরু উম্মিন আখিহি আওরাতান ফায়াসতুরাহা ইল্লা সাতারাহুল্লাহ ওয়া আদখালাহুল জান্নাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ পাওয়ার পর সেটাকে গোপন রাখে, কারো নিকট প্রকাশ না করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন।
সুবহানাল্লাহ।
যদি আরেকটি হাদিস মুবারকা শ্রবণ করি, এটা খুবই আনন্দের একটি হাদিস, মানে যেটি খুবই শুনলে ভিতরের মধ্যে একটা আনন্দ প্রকাশ পায়। হাদিসটি হচ্ছে, যে মান সাতারা আওরাতাম মুমিনিন ফাকাআন্নামা ইসতাহিয়া মাউউদাতাম ফি কবরিহা। হাদিসে পাকের মধ্যে যে ইরশাদ সেটি হচ্ছে, যদি কোনো মুসলমান ব্যক্তি দোষ প্রকাশ পায়, তারপর ওই ব্যক্তি সেই দোষকে মানুষকে না বলে যদি সেটা তার গোপন রাখে, সে যেন কোনো একটি দাফনকৃত বাচ্চাকে জীবিত করল। দেখা যাচ্ছে কোনো একটি মুসলমানের বাচ্চা যদি কেউ জীবিত দাফন করে দেয়, ওই বাচ্চাকে বাঁচাইলে যা তার সওয়াব হবে বলছে, মনে হচ্ছে মানে যেমনটা সে ওই ব্যক্তিকে বাঁচালো, কোনো মুসলমানের দোষকে গোপন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মধ্যে কয়েকটি জিনিস আমানত দিয়েছেন। বলছেন হাদিসে পাকের মধ্যে, মুসলমানদের জান, মুসলমানদের ইজ্জত, মুসলমানের মাল অপর মুসলমানের জন্য আমানত। সে যেন তার মাল, তার অবর্তমানে তার মাল, তার সম্পদ যেন হেফাজত করে, তার ইজ্জতও যেন সে হেফাজত করে, তার ইজ্জতের মধ্যে কোনো আঘাত যাতে না আসতে পারে সেটির দিকে যেন সে খেয়াল রাখে। আমরা যদি দেখি আরেকটি হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুসংবাদ দিচ্ছেন, বলছেন যে ব্যক্তি কোন মুসলমানের দিকে নজরে তাকালো, তাকানোটা আবার দুই প্রকারের আছে। একটি এক তাকানো হচ্ছে কারোর দোষ খোঁজার জন্য, যাতে তার ভিতরে কী কী আছে আমি দেখি, মানুষের কাছে বলতে হবে। আরেকটি আছে মানুষকে মহব্বতের দৃষ্টিতে তাকানো, ভালোবাসার দৃষ্টিতে তাকানো, এটি এক প্রকার। তো হাদিসে পাকের ইরশাদ হচ্ছে, যদি কোনো মুসলমানের দিকে সে যদি এই মহব্বতের দৃষ্টিতে তাকায় এবং সেই দৃষ্টির মধ্যে কোনো দুশ্মনী এবং কোনো শত্রুতা না থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দৃষ্টিটা ফিরিয়ে নেওয়ার আগে উভয়জনের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটি হচ্ছে ফজিলত। আচ্ছা, আজকের এই প্রোগ্রামের মধ্যে আমরা এটা জানলাম দোষ ত্রুটি প্রকাশ না করা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দোষ ত্রুটিও বলতে হবে, কিন্তু যতটুকু দোষ ততটুকুই। কোন কোন ক্ষেত্রে বলতে হবে? আচ্ছা, আমার এখন ছেলের বিয়ে দিব কোনো একটি মেয়ের সাথে, এখন আমার ওই মেয়ে সম্পর্কে জানতে হবে যে মেয়েটি কি তার জন্য ঠিক আছে কি না, মেয়ের কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ আছে কি না। আচ্ছা, যার কাছে জিজ্ঞাসা করেছে যতটুকু আছে ততটুকুই বলতে হবে। কোনগুলো? যেগুলো মেয়ে যদি প্রকাশ্যভাবে কোনো খারাপ কাজ করে থাকে, যেগুলো সমাজের দৃষ্টিতে খারাপ, হ্যাঁ, যদি গোপনীয়ভাবে এমন কোনো গুণা যেটি প্রকাশ্য কোনো বড় গুণা না, সেগুলো গোপন রাখতে হবে। আর যদি প্রকাশ্য কোনো বড় গুণা হয়ে থাকে, সেগুলো অবশ্যই বলতে হবে, যা যেটার কারণে তার সংসারটা নষ্ট না হয়ে যায়। আচ্ছা, সেমভাবে ছেলের ক্ষেত্রে আবার যদি আমার কোনো ইসলামিক প্রতিষ্ঠান অথবা কোনো প্রতিষ্ঠানে আমার শিক্ষক লাগবে, আমি তাকে নেওয়ার আগে তার যখন ব্যাকগ্রাউন্ড আমি খেয়াল করব, যদি তার কোনো প্রকাশ্য এরকম বড় কোনো অন্যায় থেকে থাকে, তার ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, যতটুকু তার খারাপ রয়েছে সেটা প্রকাশ করা যাবে। রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রের কোনো বড় পদ নেওয়ার জন্য অথবা যখন কোনো ব্যক্তি এক জায়গায় বসে অপর ব্যক্তিকে আঘাত করার জন্য অথবা
কোনো প্ল্যানিং করছে তখন তার ব্যাপারে এই জন্য অবগত করে দেওয়া, যাতে করে তার আক্রমণ থেকে
সে বাঁচতে পারে।
অর্থাৎ এটা বিশেষ করে কিতাবের ব্যাপারে কোনো যারা জুলুম করে মানুষের ব্যাপারে, যে এই জালিম ব্যক্তি সম্পর্কে যদি অমুককে যদি অবগত করে দেওয়া হয়, তাহলে সে মানুষকে জুলুম করার যে কাজটা সেটা থেকে বেঁচে যাবে।
গুপ্তচর,
যেমন সন্তানের কোনো সন্তান তার এমন কিছু বিষয়ে কেউ দেখতে পেল, এখন সে তার মা বাবাকে এই নিয়তে বলতে পারবে, যাতে করে বলার মাধ্যমে ওই মা বাবা তার ওই সন্তান সম্পর্কে জেনে তাকে কি করবে, তার সংশোধন করবে, তাকে সে কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারবে। এই যে ক্ষেত্র বিশেষ কিছু বিষয় রয়েছে আপনার, মানুষ যাতে করে জুলুম থেকে বেঁচে যায়, মানুষ যাতে করে তার অনিষ্টতা থেকে যাতে করে বেঁচে যায়, এই যে বিষয়গুলো, এটা তো যদিও বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে তার দোষটাই বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে কিন্তু এটা একটা উপকার জিনিস, উপকার, কিন্তু এটা এর ক্ষেত্র বিশেষ কয়েকটি আপনি পাবেন। যেমন আমরা বিবাহের ব্যাপারে আসছে, একজন টিচার কোনো নিয়োগ দেওয়ার ব্যাপারে আসলো, সন্তানের ব্যাপারে আমরা বললাম, মানুষকে জুলুম থেকে বাঁচানোর ক্ষেত্রে এই বিষয়গুলো বলা, সেম গিবদের ব্যাপারও এই ধরনের দু একটি স্টেপ আছে, যেখান থেকে আপনার শরীরভাবে কি অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু এ কতটুকু এই সম্পর্কেও কিন্তু একমাত্র সেই বলবে, তাকে বলার অনুমতি হয়েছে যাকে কিতাবের মধ্যে বলেছে আহলে ইলম, যার মধ্যে জ্ঞান আছে। এর সাধারণ আম জনতার জন্য না যে না অনুমতি আছে আমি বলে দেব না। এখানে আমাদের কামরুল ইসলাম ভাই একটি বিষয় বললেন যে কতটুকু ইসলামী শরীয়তের মধ্যে আপনাকে ওই জ্ঞান এই বিষয়ে নলেজ থাকতে হবে, যে আমি এতটুকু পর্যন্ত আমি বলতে পারবো, এর সাথে ভারীও বৃদ্ধি করে আমাকে বলতে পারা? কে বলতে পারবে আচ্ছা কোন কোন ব্যক্তির গীবত করা শরীয়তের মধ্যে অনুমতি রয়েছে? আচ্ছা, যেমন কোন জায়গায় কোন স্থানের, এর জ্ঞান তো সবারই নেই। আচ্ছা, মিথ্যা বলা, যে স্বামী কখন তার স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারবে, যে দুই একটা স্থানে যে মিথ্যা বলার যে শরীয়তের অনুমোদনটা, এর ভিতরে এর মধ্যে অনেক বড় হেকমত আছে। সেটা আপনার গীবত হোক অথবা কারো দোষ প্রকাশ করা হোক, এই যে বিষয়গুলা, এটাও কিন্তু এক মুসলমানের জন্য যে নিজের ইসলামী শরীয়তের যে আকাম নিয়মগুলো শিখা জানা, আজকে বড় একটা যে আমাদের সমাজের মধ্যে শিকার আগ্রহ অনেক, শিকার আগ্রহ যে নাই তা না। আমরা যদি 15-20 বছর 25 বছর পিছনে যদি চলে যাই, মানে যেই সময়গুলোতে হয়তো আমরাও মোটামুটিভাবে একটু লেখাপড়ার মধ্যে হয়তো ছিলাম, তেমন এত আগ্রহ ছিল না, না মা বাবার এত আগ্রহ ছিল সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া পড়ানো, অথবা স্টুডেন্ট তার যে আগ্রহ সেটাও কিন্তু খুব কম, কিন্তু এখন বেশি। কিন্তু বড় আফসোস, বড়ই আফসোস, ওই বিষয়টার আগ্রহ খুব কম, সন্তানকে শিখানো অথবা সন্তান নিজে শিখা, যা শিখার মাধ্যমে রবের হুকুম পালন হবে, কোরআন এর শিক্ষা, হাদিসের শিক্ষা, গুনাহ থেকে বাঁচা যাবে, আল নাফরমানি থেকে বাঁচা যাবে, বদ আখলাকি থেকে বাঁচা যাবে, এর শিক্ষার আগ্রহ কতটুকু। তাই আমি দর্শক শ্রোতাকে বলবো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ইলমি দিন, গুনাহ থেকে বাঁচার জন্য, এলিমবিহীন গুনাহ থেকে বাঁচা যাবে না, কখনো সম্ভব। তাই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তাল কাদেরী দামত বারাকাতুল আলী আলহামদুলিল্লাহ একটি চমৎকার একটা মাধ্যম দিয়েছে, যে নিজের আত্মশুদ্ধি আমি করতে চাই, নিজের ভুল নিজের অপরাধগুলো আমি ওপেন করতে চাই, সামনে রাখতে চাই, কেউ আমাকে বলবে না, কেউ সাহসও পাবে না, আমার কিছু মানুষ আছে তাকে কে বলবে, কিছু পার্সন এমন থাকে মানে ওয়েটওয়ালা এমন কিছু, আপনার সেটা ধর্মীয় হোক অথবা পলিটিক্যাল হোক অথবা সমাজের নেতৃস্থানীয় হোক, অনেকে তো ভয়ও বলবে না, যে বলতে গিয়ে আমার জানি কি হয়ে যায়, আমার পথ চলে যাবে, আমার চাকরি চলে যাবে, আপনার বলার ওই পরিবেশও কিন্তু এখন বর্তমানে আমাদের সমাজে চলে এসেছে, ওই ভয়টা যদি ওই ধরনের পার্সন হয় তার ব্যাপারে। তাই আমি বলবো যে তাদের জন্য যা একটা সংশোধন হওয়া আমাদের সকলের জন্য দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, নেক আমল যে পুস্তিকা সেটা আপনি সংগ্রহ করেন, কেউ হয়তো সাহস পাচ্ছেন আপনাকে বলার জন্য, আপনি সেটা যখন ওপেন করবেন সেখানে আপনার এক মানুষ থেকে দৈনন্দিন কী কী গুণাগুলো সসরাসর হয়ে থাকে যখন আপনি সেখানে পড়বেন, যখন সেখানে রয়েছে আপনি কি আজকে রাগ আশা অবস্থায় চুপচাপ থেকে রাগের চিকিৎসা করেছেন, না উত্তেজিত হয়ে বদনা নেওয়ার সুযোগ খুঁজেছেন, এখন আপনাকে সে পুস্তিকা আপনাকে স্মরণ করা, আপনি কি আপনার নিজের কানকে আপনার ওই সকল জিনিস থেকে হেফাজত করেছেন, শোনা থেকে যা গীবত শোনা, বাদ্যযন্ত্র শোনা, সেম চোখের ব্যাপারে এসেছে, চোখ কি আপনি ওই সকল জিনিস দেখা থেকে আপনি কি হেফাজত করেছেন যার মাধ্যমে গুনাহ সংঘটিত হয়, সেখানে প্রশ্ন আকারে রয়েছে প্রতিদিন। তাই আমি দর্শক শ্রোতাকে বলবো যদি সম্ভব হয় অ্যাপস রয়েছে আপনার দাওয়াতে ইসলামীতে, আপনি যখন অ্যাপস লিখবেন ন্যাক আমল সেটার অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে, সেখানে এখন ভয়েস দেওয়া আছে, অডিও ভয়েস, শুধু আপনি ওপেন করবেন, প্রশ্ন আকারে আসবে যে আপনি কী কাজ করেছেন, আপনি এই কাজ থেকে বেঁচেছেন, যদি কিছু আমল রয়েছে আপনি কি আমল করেছেন, যেমন রাতে শোয়ার পূর্বে সূরা মুলকের তেলাওয়াত করেছেন ঠিক চিহ্ন দিন, আপনি কি মুসলমানদেরকে সালাম করেছেন ঠিক চিহ্ন দিন, আবার আপনি কি এই সকল কাজ থেকে বেঁচেছেন, জিব্বার অসতর্কতা থেকে, জিব্বার মাধ্যমে যে মুখের মাধ্যমে যে গুণাগুলো হয়ে থাকে তা থেকে বেঁচেছেন, যদি হয় তাহলে আপনি ঠিক চিহ্ন দিন। এই জন্য নেক আমল যে পুস্তিকা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাজ হচ্ছে দিনই কাজ দুটি, একটি হচ্ছে কাফলা, একটি হচ্ছে নেক আমল। আর নেক আমল যদি ওপেন করা হয় আমাদের গুনাহগুলো আমাদের অপরাধগুলো আমি নিজেই দেখতে পাবো, যে প্রতিনিয়ত আমার মাধ্যমে কি হতে যাচ্ছে। তখনই দর্শক শ্রোতা, যে যখন মানুষ নিজের ভুল, যে শুরুর আলোচনা দিকে আমাদের হাসান বাজি এটি বললো যে মানুষ যখন নিজের ভুল যখন সে বুঝতে পারবে, তখনই কিন্তু তার সংশোধন হওয়ার সে মন মানসিকতা কী হবে, সৃষ্টি হবে। সে তখনই অন্যের দোষ খোঁজা থেকে, অন্যের পিছনে লাগা থেকে সে নিজেকে কী করবে, সে হেফাজত করার চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে নেক আমল পুস্তিকা নেওয়ার উপর আমল করা তৌফিক দিক।
যে যেটা আপনি এখন উল্লেখ করলেন, যখন মানুষ বুঝবে যে সে এই যে দোষ অন্বেষণ করে এটা একটা দোষ, তখন সেখান থেকে বাঁচার জন্য একটা আগ্রহ সে অবশ্যই পাবে। আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রহমতপূর্ণ বাণী শ্রবণ করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুসলমান ভাইয়ের ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন, তাদের বিষয়ে আমাদের কেমন আখলাক, আমাদের তাদেরকে আমাদের থেকে তারা প্রাপ্য, ইনশাআল্লাহ শ্রবণ করার চেষ্টা করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই না তার উপর অত্যাচার করবে আর না তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিবে। অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সে বিপদে পড়লে তাকে অবশ্যই সহযোগিতা করবে, তাকে একা ছেড়ে দিবে না। এবং এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে অভাব অনটনের সময় তাকে সহযোগিতা করবে, আর যে আরেক মুসলমান ভাইয়ের অভাব অনটনের সময় তাকে সহযোগিতা করবে, তো আল্লাহ তার অভাব অনটন দূর করে দিবেন। যে কোনো মুসলমান ভাইয়ের কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করে দেবেন। সর্বশেষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, তবে আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন করবেন। আর অনেক সময় হয় কি, আমরা একজন মানুষের দোষ ত্রুটি বলে তাকে সংশোধনের রাস্তা আমরা বন্ধ করে দিচ্ছি। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মানুষ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। হয়তো আমি একজন মুসলমান ভাইয়ের কয়েকটি আমি দোষ দেখেছি, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমার মধ্যে অসংখ্য দোষ রয়েছে। আমি একটি ঘটনা এভাবে শুনেছিলাম বা পড়েছিলাম, যে আমরা একটু শুনি যে ঘটনাটা, যে মানুষের দোষ গোপন করলে যে একটা মানুষ সংশোধনের রাস্তা বের হয়ে আসে। হয়তো একটি একটি স্কুল বা কলেজের ঘটনা আমি এরকম শুনেছিলাম বা পড়েছিলাম, যে একটি ক্লাসের মধ্যে কিছু একটি তাদের হারিয়ে গেছে। তখন যিনি টিচার ছিলেন উনি অনেক বিচক্ষণ ছিলেন, তিনি চিন্তা করলেন যে যেহেতু এই প্রতিষ্ঠানের মধ্যেই একটি জিনিস হারানো গেছে, তো এখানে কেউ না কেউ জিনিসটা নিয়েছে, তো তাদের সকলের সম্মান যেন বজায় থাকে, তিনি সকলকে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বললেন এবং সকলকে দেয়ালের দিকে মুখ করে চোখ বন্ধ করে দাঁড়াতে বললেন। এবং একজনকে বললেন, আপনি কি করেন, আপনি তাদের পকেট থেকে বা উনি নিজেই চোখ বন্ধ করে, উনিও চোখ বন্ধ করে প্রত্যেকের পকেটগুলো চেক করতে লাগলেন যে আসলে জিনিসটা কে নিল। সর্বশেষ যে নিয়েছে তার পকেটে তিনি পেয়েছেন, কিন্তু তিনি নিজেও চোখ বন্ধ করে রেখেছিলেন যাতে ওই ব্যক্তিকে ওই তাকে শনাক্ত না করতে পারে, তার দোষ যেন প্রকাশ না পেয়ে যায়। তখন তিনি যে সে জিনিসটা নিয়ে সকলকে বললেন, ঠিক আছে সকলে এদিকে ফিরো, এদিকে মনোযোগী হও, যেটা আমরা হারিয়ে ফেলেছি সেটা পাওয়া গিয়েছে, যার বস্তু তাকে দিয়ে দিলেন। অনেকদিন পর সে ছেলেটি শিশু শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো জায়গায় পৌঁছে টিচারের সাথে দেখা করলেন এবং বললেন যে আমাকে চিনেছেন, বললেন আপনাকে তো চিনি নাই, বললেন আমি আমি আপনার ছাত্র, আবার ওই ছাত্র যার সম্মান ইজ্জত আপনি রক্ষা করেছিলেন, আপনি সকলের সামনে আমাকে আমার ইজ্জত বাঁচিয়েছেন, আমার দোষ প্রকাশ করেননি। তো বললেন সেটা কিভাবে, বললেন এভাবে ক্লাসের মধ্যে যে জিনিসটি চুরি হয়েছিল হারিয়ে গিয়েছিল সেটা আসলে আমি নিয়েছি। বললেন যে সেটা তুমি নিয়েছো সেটা আমিও জানি না, কারণ আমি নিজেও চোখ বন্ধ করে সকলের পকেটগুলো চেক করেছিলাম। এই যে একটা একজন টিচার বিচক্ষণতার পরিচয় দিলেন, তার দোষ তাকে সুযোগ করে দিলেন, কারণ প্রত্যেকটি স্টুডেন্ট তাদের একটি লাইফ একটি সুন্দর ফিউচার আছে, যদি আমরা সুযোগ করে দিই তাদেরকে সংশোধন করার রাস্তা তাদের জন্য খোলা রাখি, তাহলে ইনশাআল্লাহ করিম মানুষ সংশোধন হয়ে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে। এই জন্য আমাদেরকে এই রাস্তা সংশোধনের রাস্তা বন্ধ না করা, আমরা মানুষকে সুযোগ করে দেয়া। আমি ছোটো ছোটো বিষয়গুলো যদি আমি দোষগুলো যদি মানুষকে বলতে থাকি, স্বাভাবিক অনেক সময় আমরা একসাথে কর্মজীবনে থাকি, কর্মস্থলে থাকি, অথবা আমরা একসাথে পড়াশোনা করি, তো আমি একটা স্টুডেন্ট সম্পর্কে যখন কর্তৃপক্ষকে বারবার ছোটো ছোটো বিষয়গুলো বলবো, তখন এটি একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে, তখন কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাকে বহিষ্কার করবে স্বাভাবিক, বা কর্মস্থল থেকে তাকে বিদায় করে দিবে। একটু চিন্তা করে দেখুন, যে দোষগুলো আপনি প্রতিদিন কর্তৃপক্ষকে জানাচ্ছিলেন এগুলো আপনি গোপন রাখলেও পারতেন, এটা আহামরি কোনো বড় বিষয় নয়, ছোট ছোট বিষয়গুলো।
এখানে একটা বিষয় আমি আপনার সাথে অ্যাড করব, কর্তৃপক্ষ যিনি, যাকে বারবার কেউ এসে কারো দোষ প্রকাশ করে যাচ্ছে। কিতাবের মধ্যে আছে যে সগলখোরের একটা গুণ হচ্ছে, সগলখোর সে যার কথা যাকে বলে সে যাতে করে এটা মেনে নেয় যে আমার কথাও কে সে অন্যজনকে বলবে। এই জন্য হাদিসে পাকে যে সগলখোরকে যাতে করে বিশ্বাস করা না হয়, তো মানে যে মানুষের দোষ তালাশ করে বলে দিচ্ছে, কিন্তু যেহেতু এটা তার অভ্যাস, আজকে যদি মালিক পক্ষ যিনি যাকে কোন একজন ইনফ্লুয়ার আপনার কর্মচারীর দোষগুলোকে প্রকাশ করা হচ্ছে বলা হচ্ছে, এই কিন্তু হাসান ভাই পরক্ষণে যে ওই মালিকের কিছু ত্রুটি যদি প্রকাশ পায় সেটা গিয়ে কর্মচারীদের কাছে কী করবে, প্রকাশ করবে। তাই তাকে কী করা হোক, তার কথাকে বিশ্বাসে নেওয়া না হোক, তার তাকে একবার বলল দুইবার বলল তারা যাতে করে সংশোধন করা হয়, নাহলে তার এই অভ্যাস কী হবে না, দূর হবে না। সে আজকে কর্মচারীর ক্ষতি করলো তো কালকে মালিকের কি করবে,
ক্ষতি করবে।
তাই আমাদেরকে যে বিষয়গুলো খুব চমৎকার শেষের যে কথাগুলো আমরা শুনলাম, আমাদের জন্য খুবই পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রীয় প্রত্যেক কাজের জন্য এই একটা দোষকে আপনার চাপিয়ে দেওয়া অথবা সেটাকে কাউকে বলে দেওয়া একটা ঘরের জন্য বড় কি হতে পারে সমস্যার, এটা কি হতে পারে।
এটা যেমন ঘরের জন্য আপনার যেমন ক্ষতিকর, যেটা বললাম একটা মানুষের ফিউচারের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি একটি বইয়ের মধ্যে পড়েছিলাম যে একজন মাকে তার সন্তানকে মাদ্রাসা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এই বলে যে আপনার সন্তানটি হলো ডানিশ, সে পড়াশোনায় অত্যন্ত দুর্বল, তাকে দিয়ে হবে না, প্রতিষ্ঠান থেকে তাকে বের করে দিলেন। কিন্তু মা তাকে এই গুণটা সন্তানকে বললেন না, সন্তান জিজ্ঞাসা করছিল মাকে, মা আমাকে প্রতিষ্ঠান থেকে কেন আপনি নিয়ে আসছেন, আমাকে কেন বের করে দেওয়া হলো। মা বললেন তুমি ভালো ছেলে, এই জন্য সমস্যা নেই, অন্য স্কুলে বা অন্য কোথাও তুমি পড়াশোনা করবা। মা তাকে এই তার এই গুণটা দোষটা তাকে বললেন না, যদিও তার মধ্যে ছিল, তো তাকে এই এটা না বলার কারণে তার মধ্যে তার দুর্বলতা কাজ করেনি, তাকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করানো হলো। আল্লাহ তাআলার দয়া হয়েছে, তিনি তার নামটা আমার স্মরণে নেই, তিনি একজন বিখ্যাত ব্যক্তি হয়েছেন।
আসলে মা বাবা যে তার মধ্যে যে সন্তানকে কোন কথা বলতে হবে, কোন কথা বলা যাবে না, যেমন এখন প্রায় প্রতিষ্ঠানের ফাইনাল এক্সাম কি হয়েছে, শেষ হয়েছে, মাদ্রাসা স্কুল বিভিন্ন স্থানে রেজাল্টও আসবে। এখন যদি দু একটা বিষয়ে কোনো একটা বিষয়ে একটু রেজাল্ট খারাপ আসে, এখন করণীয় কি, আপনি যদি চান আপনার সন্তান আগামীতে ভালো কিছু করুক, আমি আপনাদেরকে একটা ভালো টিপস আমি আপনাদেরকে বলব, আপনি আপনার সন্তানকে যতটুকু পেয়েছে যেটাই পেয়েছে সেটার উপর তাকে উৎসাহ প্রদান করুন। কি হয়েছে, মাত্র ক্লাস সিক্সের এক্সাম হলো, পরীক্ষা হয়েছে, একটু কম হয়েছে, ইনশাল্লাহ আগামীতে ক্লাস সেভেনে কী হবে, ভালো হবে। এই যে আপনার একটি শব্দ আপনার সন্তানের জন্য কী হবে, অনেক উপকার হবে, উৎসাহ হবে আপনার তাকে উৎসাহিত করা, এটা আমাদের মা বাবার দায়িত্ব, করতে পারলে আমাদেরকে তৌফিক দিক।
যে আমরা তো এতক্ষণ হাদিস মোবারকা বা বিভিন্ন ঘটনা থেকে শুনতে পারলাম মুসলমানের দোষ প্রকাশ পেয়ে গেলে সেটাকে গোপন রাখা, তো বেশি সময় এরকম হয়ে যাবে বিষয়গুলো যদি দেখি খালি গোপনই রাখলাম, কিন্তু যার গোপন রাখলাম তার কোনো সংশোধন হলো না, তো সেই ক্ষেত্রে আমরা কী করব। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, যদি কোনো মুসলমানের দোষ প্রকাশ পায়, এখন ওই মুসলমানের কিছু দায়িত্ব আছে, দায়িত্ব কী, সে দায়িত্ব হচ্ছে তাকে একাকীভাবে ইনফিরাদিভাবে সেটা তাকে বোঝানো। যদি ইনফিরাদিভাবে তাকে বোঝায় এটা হচ্ছে তার উত্তম নসিহত, আর যদি সবার সামনে তাকে বোঝাতে চায় এটা হচ্ছে তার বদনাম, সবার সামনে বোঝানো যাবে না, দেখা যাচ্ছে তাকে বোঝাতে গিয়ে সবার সামনে তার দুষ্টার প্রকাশ পেয়ে গেল
এককভাবে তাকে এক জায়গায় নিয়ে তাকে।
আমাদের সময় শেষ হয়েছে, এই জন্য সামনের দিকে যেতে পারছেন, ইনশাল্লাহ নেক্সট কখনো কোনো পর্বে আমরা চেষ্টা করব যে বিষয়, আসলে বিষয় তো এতই আপনার এমন বিষয়, হয়তো আর যদি আমরা আলোচনা করি তা আরও প্রয়োজন হবে। আল্লাহ পাক আমরা যতটুকুই আমরা শুনেছি আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক, এককভাবে ইনফ্রাদিভাবে আলাদাভাবে বোঝানো, কাউকে মানুষের সামনে সংশোধন করার মাধ্যমে সে লজ্জিত হতে পারে, সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আজকে যতটুকু আমরা শ্রবণ করলাম আমাদের সকলকে আল্লাহর উপর আমল করে আমাদেরকে আমলে জিন্দিগি অর্জন করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমাদেরকে, ইনশাআল্লাহ মেনার্স এই প্রোগ্রাম ইজতেমা মাঠ থেকে করার ইনশাআল্লাহ নিয়ত আছে, ইনশাআল্লাহ সেখান থেকে আমাদের এর পূর্বে আমাদের পুরো সিস্টেম সেখানে পৌঁছে যাবে, যেহেতু সেখানে তিন দিনের সুন্নত পরে ইজতেমার মাদিনী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ কমপ্লিট আলহামদুলিল্লাহ বেশিরভাগই আলহামদুলিল্লাহ সরাসরি দেখানো হয়ে থাকে, তাই কয়েকদিন পূর্ব থেকেই ওনাদের সিস্টেম নিয়ে সেখানে যেতে হয়। এবছর ইনশাল্লাহ চলে যাবে ওনারা পূর্ব থেকে, তাই ইনশাল্লাহ আল্লাহ পাকের দয়ায় আপনাদেরকে দাওয়াত প্রোগ্রামে ইজতেমার মাঠ থেকে প্রোগ্রাম করা আপনার দেখা, তো এর আলহামদুলিল্লাহ মনের প্রশান্তিটাই আশা করি কি হবে, আলোকিত হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আগামী পর্ব দেখার জন্য সকলকে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়।